আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
গত 26 নভেম্বর রবিবারে মেলবোর্নের টার্নিতে আয়োজন করা হয় ঠাকুরবাড়ির অন্দরমহল শিরোনামের এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের। ঠাকুরবাড়ির সেই সব নারীরা যারা অন্দরমহলে থেকেও সেই সময়ের বাঙালি নারী সমাজকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছিলেন এবং সমানভাবে অনুপ্রাণিত করে যাচ্ছেন এই সময়ের নারীদেরও, মূলত তাদের স্মরণেই আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এটির মূল উদ্যোক্তা ও আয়োজকদের পক্ষ থেকে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন ফারিনা মাহমুদ ও সাইদা মুহুরি। এখন শুনবেন তাদের সাথে নেওয়া সাক্ষাৎকারটি। এটি উপস্থাপন করছি আমি তারেক নুরুল হাসান।
ফারিনা মাহমুদ, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত জানাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
শুরুতেই জানতে চাইবো আপনাদের আয়োজনটা সম্পর্কে। যেমন ঠাকুরবাড়ির অন্দরমহল নামটি বেশ অভিনব একটি নাম, তো এই নামের পেছনের কারণ নিয়ে বিস্তারিত জানতে চাই।
আচ্ছা, ধন্যবাদ। আসলে ঠাকুরবাড়ির অন্দরমহল নামটা পছন্দ করার পেছনের কারণটা হচ্ছে, আমরা তো আসলে রবীন্দ্রনাথ ঠাকুরকে জানি, তার পরিবার সম্পর্কে জানি, কিন্তু ঠাকুরবাড়ির পুরুষদের আড়ালে না, ঠাকুরবাড়ির নারী চরিত্রগুলো আমার কাছে মনে হয়েছে যে ঢাকা পড়ে গেছে সবসময়। এবং আপনি যদি মানে ইতিহাসে ঘুরে দেখেন, ইতিহাসের দর্পণে চোখ রাখেন, আপনি দেখবেন যে ঠাকুরবাড়িতে সেই সময়ের নারীরা যারা ছিলেন তারা কিন্তু ভীষণ অগ্রসর মানসিকতার নারী ছিলেন, এবং সেই সময়ের সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু নারী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে অনেক কাজ করেছেন। কিন্তু তারা অন্দরমহলে থেকেই করেছেন কাজটা, ওখান থেকেই আসলে আমার ঠাকুরবাড়ির অন্দরমহল নামটা পছন্দ করা। এটা মূলত আসলে সেই সময়ের ঠাকুরবাড়ির নারীদের বন্দনা। এই
এবার আপনাদের আয়োজনটা নিয়ে বলুন যে আপনারা সেদিন কি কি করলেন, কি কি ছিল আপনাদের মূল অনুষ্ঠানে।
আচ্ছা, মূল অনুষ্ঠানটা যখন আমরা ঠাকুরবাড়ির অন্দরমহল নামটা পছন্দ করলাম এবং আমাদের অনুষ্ঠানের থিমটা পছন্দ করলাম, তখন আমরা একটু দ্বিধায় পড়ে যাই যে অনুষ্ঠানটা আমরা কোথায় করব। তো স্বাভাবিকভাবে ফাংশন হল বা ধরেন রেস্টুরেন্ট গুলোতে একটু খোঁজ টোজ নেওয়া হয়, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে অন্দরমহল অনুষ্ঠানটা একটা বাড়িতে হলে, একটা বাড়ির উঠানে হলে যতটা ভালো হবে, ততটা আসলে ঠিক একটা কমার্শিয়াল ভেনুতে বা স্পেসে আমরা মনে করছিলাম ওই ফিলটা আসবে না। কথাটা এই জন্য বলছি যে অনুষ্ঠানটা হয়েছিল আমার বাড়ির আঙিনায়, তো একটু প্রশ্নটা হতে পারে যে কেন এটা একটা বাসার প্রোগ্রাম কিনা বা ওরকম একটা ভাবনা মানুষের মনে কাজ করতে পারে। তো সেই জায়গাটা থেকে একটু বললাম যে তখন আমরা চিন্তা করলাম এটা একটা বাড়ির আঙিনায় হবে। তারপরে আমরা চিন্তা করলাম কি কি সেখানে থাকতে পারে, এবং সেখানে একটা ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, সেখানে ঠাকুরবাড়ির যেই ধারা সেই ধারায় খাবারগুলো পরিবেশন করা হয়েছিল, ঠাকুরবাড়ির রেসিপিতে রান্নাগুলো করা হয়েছিল, এবং আমরা ঠাকুরবাড়ির খুব শক্তিশালী কিছু চরিত্র যেমন জ্ঞানদানন্দিনী ঠাকুর, স্বর্ণকুমারী দেবী, কাদম্বরী দেবী, মৃণালিনী দেবী, তারপরে ইন্দিরা দেবী, সরলা দেবী, প্রজ্ঞা সুন্দরী, শোভনা, প্রতিমা, সুনয়নী, এরকম যারা সেই সময়ের প্রমিনেন্ট ক্যারেক্টার ছিল তাদেরকে একটু তাদের মতো করে সাজিয়ে কিছু মানুষকে রিপ্রেজেন্ট করা হয়েছিল। এটাই ছিল মূলত আয়োজনটা। আর খাবারের তালিকায় ছিল আপনার ঠাকুরবাড়ির মুড়ি মটরশুঁটি ভাজা, ছিল আমপান্না, লুচি, আলুর দম, বাসন্তী পোলাও, মাটন কোরমা, বেগুন সুন্দরী, এবং ছিল হচ্ছে ঠাকুরবাড়ির সন্দেশ কাঁচাগোল্লা, আর ছিল ঠাকুরবাড়ির আদলে তৈরি করা একটা কেক। তো এগুলো এভাবেই অনুষ্ঠানটা হয়েছে আর কি।
আচ্ছা, তো আপনাদের মানে রেসিপি শুনে এবং মেনু শুনে আমার মনে হচ্ছে যে বেশ প্রস্তুতি লেগেছে পুরো ব্যাপারটা নিয়ে। তো এই সাজসজ্জাগুলো বা মানে অন্দরমহলের সাজসজ্জাগুলো বা খাবারের রেসিপিগুলো আপনারা কিভাবে জোগাড় করেছেন বা কিভাবে প্রস্তুতি নিয়েছেন এটার জন্য?
ঠাকুরবাড়ির উপরে 19টা বই পড়া হয়েছে, এটুকু বলতে পারি। ঠাকুরবাড়ির অন্দরমহল নামেই একটা বই আছে চিত্রাদেবের, ঠাকুরবাড়ির সঙ্গীত, ঠাকুরবাড়ির রান্না, ঠাকুরবাড়ির নারীদের সাজসজ্জা, আমরা অনেকগুলো বই পড়েছি, দেখেছি। আর এমনি আমার জানা ছিল কারণ আমি ছোটবেলা থেকেই জিনিসগুলো পড়েছি, এবং আমার সাথে যিনি ছিলেন সাইদা আপু, সাইদা মুহুরি, উনিও ওনারও বেশ পড়াশোনা করা আছে বিষয়টার উপরে। তো আমরা তখন ভাবতে বসলাম যে কি করা যায়, এখন তো 2023, এখন আপনি 1.5 শতাব্দী আগের সময়টাকে আপনি কিভাবে উঠিয়ে আনবেন? তখন এটা নিয়ে আমাদের পরিকল্পনা কমিটির মিটিং হয়েছে, আমরা সেখানে আলোচনা করেছি, আমরা ঠিক করেছি কিভাবে কি করা যায় এবং কোনটা কোনটা আসলে মানে সেটার ফিজিবিলিটি অ্যানালাইসিস করা হয়েছে এবং সেভাবেই আমরা এগিয়েছি আর কি।
আচ্ছা, তো এটার পেছনের যে ভাবনাটা আপনি বললেন, আপনাদের উদ্দেশ্যটা কি ছিল? মানে এটা কি শুধুমাত্র একটা ফ্যাশন স্টেটমেন্ট নাকি তার চেয়ে বেশি কিছু?
না, এটা কখনোই শুধুমাত্র একটা ফ্যাশন স্টেটমেন্ট না, কারণ আমরা আমাদের ইভেন্টের যে পেজটা করেছি এটা তো আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল, ছোট পরিসরে সমমনা নারীদের নিয়েছিল আসলে, তো এটা শুধু নারীদের ছিল। তো আমরা যেটা করেছি, আমাদের যে ইভেন্ট পেজটা করেছি সেখানে কিন্তু আমরা প্রতিদিন বিভিন্ন রকমের লেখা দিতাম, লেখাগুলো দিতাম, সাজসজ্জার ছবি দিতাম, সে সময় ঠাকুর বাড়িতে কেমন সাজসজ্জা চলতো। যেমন একটু যদি বলি, জ্ঞানদানন্দিনী ঠাকুরের কথাই যদি বলি, তিনি 7 বছর বয়সে সত্যেন্দ্রনাথ ঠাকুরের বউ হয়ে আসেন ঠাকুর বাড়িতে, উনি কিন্তু যশোরের মেয়ে, এবং বাঙালি কায়দায় শাড়ি পরার তখনকার যে প্রচলিত রীতিটা ছিল সেটা একেবারেই অনাড়ম্বর ছিল, কোনো ব্লাউজ ছিল না, পেটিকোট বা সেমিসের চরও ছিল না। তো জ্ঞানদানন্দিনী স্বামীর সাথে উনি গুজরাটে একটা সফরে গিয়ে উনি পার্সি নারীরা যে শৌখিন কায়দায় শাড়ি পরেন সেটা উনি দেখেন এবং নিজের মতো করে উনি শাড়ি পরা শুরু করেন। এবং আধুনিক ধারার আমাদের শাড়ি পরার যে কায়দাটা, অর্থাৎ বাম দিকে আঁচল দিয়ে শাড়ি পরা, এটা কিন্তু উনি প্রথম চালু করেন। আর ওনার মাথায় যে চিন্তাটা ছিল যে তখন আপনার ডান হাতটা ফ্রি থাকছে, আপনি ডান হাত দিয়ে নির্বিঘ্নে কাজ করতে পারছেন। তিনি কিন্তু বামবোধিনী পত্রিকা নামে একটা ম্যাগাজিনে সেই সময় শাড়ি পরার প্রশিক্ষণ দিতেন, উনি নানা ছাটের জ্যাকেট ব্লাউজের মানে ফ্যাশন ড্রয়িংস গুলো দিতেন। হ্যাঁ, তারপরে যেমন ধরেন স্বর্ণকুমারী দেবী ছিলেন, তিনি ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মহিলা সাহিত্যিক, যিনি কিনা লেখাপড়া শিখেই উনি তরতর করে লিখে ফেলেছিলেন জাতীয়তা ভাবে অনুপ্রাণিত একটা আস্ত উপন্যাস, ওটার নাম ছিল দীপ নির্বাণ। তো এভাবে প্রতিটা ক্যারেক্টার নিয়ে না আমরা ইভেন্ট পেজে লিখতাম।
আচ্ছা,
এবং এই লেখার উদ্দেশ্যটা কি? লেখাটার উদ্দেশ্য হচ্ছে তাদের ছবি দিয়ে তাদের ব্যাপারে পুরো ডিটেলে আমরা লিখতাম, তাতে করে হচ্ছে কি ইভেন্ট পেজে যারা আছে তারা কিন্তু চোখটা বুলিয়ে গেলেও তাদের একটু জানা হতো ব্যাপারগুলো। কাজে এটা শুধু ফ্যাশন স্টেটমেন্ট না, এটা আসলে প্রকৃত অর্থেই ঠাকুর বাড়ির নারীদের যে অবদান এই সময়ের সমাজ ব্যবস্থায় সেটাকে তুলে আনার একটা প্রচেষ্টা।
এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে কতজন আপনাদের এই আয়োজনে অংশ নিয়েছেন বা তাদের কাছ থেকে আপনারা আপনি কিরকম সাড়া পেয়েছেন?
আমাদের আয়োজনে আমাদের ইনভাইটেড গেস্ট ছিল মোটামুটি 70 বা 80 জন এরকম, তাদের মধ্যে আমার মনে হয় 5-7 জন আছেন যারা আসতে পারেননি, এছাড়া মোটামুটি সবাই এসেছেন। তো মোটামুটি আমাদের বাসার মানুষ বাহিরের সবকিছু মিলিয়ে প্রায় 80 জনের আয়োজন ছিল। আর আমি আসলে অনুষ্ঠানটার পরে ইভেন্ট পেজেও অনেকে লিখেছেন যারা এসেছেন, মুখে তো বলেছেনই, আবার ব্যক্তিগত ভাবেও অনেকে আমাকে মেসেজ পাঠিয়েছেন যে তাদের আসলে মনে রাখার মতো একটা সন্ধ্যা তারা উপভোগ করেছেন। এবং তারা যে আমি আমি খুব অবাক হয়েছি যে প্রত্যেকে যে এত সুন্দর করে সাজসজ্জাটা করে এসেছেন, বোঝাই যাচ্ছে যে তারা এটার পিছনে সময় দিয়েছেন এবং তারা খুব ভালোবেসে এসেছেন। এমনকি আমাদের সিডনি থেকেও আমাদের অতিথি এসেছিলেন, উনি হয়তো চিনবেন পেন্সিল অস্ট্রেলিয়ার অ্যাডমিন সাকিনা আক্তার, সাকিনা আপু। তো তিনি তো 18 ঘন্টার জন্য উনি মেলবোর্নে এসেছেন শুধু ইভেন্ট অ্যাটেন্ড করার জন্য সিডনি থেকে, তো ওটাও একটা বড় পাওয়া ছিল। এবং আমার মনে হয় যে আমাদের সার্থকতাটা এখানেই যে মনে রাখার মতো একটা সন্ধ্যা অনেকে বলেছেন। আর আরেকটা ব্যাপার আছে, আমাদের এখানে আমাদের দুজন আপু, একজনের মা আরেকজনের শাশুড়ি, ওনারাও এসেছিলেন আর কি, আমার নিজের মাও ছিলেন অনুষ্ঠানে। তো একজন বাংলাদেশ থেকে এসেছে, দুজন বাংলাদেশ থেকে এসেছেন আর আরেকজন উনি এখানেই থাকেন। ওনাদের কাছ থেকে না খুব ভালো একটা মানে ফিডব্যাক আমি পেয়েছি, ওনাদের খুব ভালো লেগেছে আর কি।
আচ্ছা,
তো সেটা একটা বড় পাওয়া।
সবশেষে SBS বাংলার শ্রোতাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান?
শ্রোতাদের উদ্দেশ্যে বলবো যে আমরা দেশ ছেড়ে তো আসলে অনেক দূর থাকি, আমরা তো জিওগ্রাফিক্যালি আপরুটেড, কালচারালি আপরুটেড, আমরা যারা মাইগ্রেন্ট তাদের কথা বলছি, তো আমাদের শিকড়টা না কেমন যেন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকে, শিকড়ের অর্ধেক ওখানে অর্ধেক এখানে। এবং এই জায়গাটা থেকে আসলে আমার মনে হয় যে আমরা সবসময় এখানে এখানকার না ওখানকার এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটা আমাদের মধ্যে কিন্তু থাকেই কম বেশি, তাই না? তো সেই জায়গা থেকে আমি এসবিএস বাংলা শ্রোতাদেরকে বলবো যে নিজের সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য যতটুকু যদি উদ্যোগ নিতে হয় প্লিজ নেবেন, যদি অনুষ্ঠান আয়োজন গুলোতে যুক্ত হতে হয় স্রেফ দেখার জন্য যেতে হয় সময় বের করে সেটুকু করবেন, সেটুকুর সাথে থাকবেন। আমরা বাংলাকে যদি বাঁচিয়ে রাখতে চাই এটাই আসলে একমাত্র উপায়, এবং এসবিএস বাংলা খুব সুন্দর করে কাজটা করছে। আমি বিভিন্ন মানে সাক্ষাৎকার গুলো পডকাস্ট গুলো আমি শুনি, আমার খুব ভালো লাগে আসলে। তো আপনাদেরকেও ধন্যবাদ, আর শ্রোতার কান এবং মন তৈরিতে এবং চোখ তৈরিতে আমরা যেন সেই অবদানটা রাখতে পারি, এটুকুই সবার কাছে চাই, আর কিছু না।
আচ্ছা, এসবিএস বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকবেন।
এবারে আমরা কথা বলবো ফ্যাশন হাব প্রতিষ্ঠানের কর্ণধার সাইদা মুহুরির সঙ্গে।
সাইদা মুহুরি, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত জানাই। আমরা শুনলাম যে সম্প্রতি যে অনুষ্ঠানটা হয়েছে ঠাকুরবাড়ির অন্দরমহল, সেই অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে আপনার অনুভূতি জানতে চাচ্ছি।
ধন্যবাদ আবারও। আর ঠাকুরবাড়ির অন্দরমহল প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ফারিনার উদ্যোগেই করা, তো ফারিনার আমন্ত্রণে আমি এবং আমার প্রতিষ্ঠান ফ্যাশন আপ সেখানে ইনভলভ হই শুরু থেকে। তো আমাদের ভাবনাটা, আমরা যেহেতু রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের ঠাকুর বাড়ি নিয়ে যেহেতু প্রোগ্রাম, তো সেই বিশেষ বিষয়টি আমাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের পরিবারের যে বিশিষ্ট নারী চরিত্রগুলো আছে তারা সবসময় আমাদেরকে প্রতি কাজে, আমাদের চিন্তা ভাবনা এবং সৃষ্টিতে ভীষণভাবে অনুপ্রাণিত করে। তো ওই ভাবনা থেকে অ্যাকচুয়ালি এক কথায় আমি মানে বিশেষভাবে আমি পার্সোনালি ভীষণ 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 ইন্সপায়ার্ড হই, এবং আমি এক কথায় ওই প্রোগ্রামটার সাথে নিজেকে সংযুক্ত করতে চাই।
আচ্ছা, তো এই অনুষ্ঠানের যারা অংশগ্রহণ করেছেন তাদের সাজসজ্জা এবং খাবারের মেনু সেটা নাকি ঠাকুরবাড়ির অনুপ্রেরণা থেকেই নেওয়া হয়েছে, তো এই বিষয়টা নিয়ে আপনি আমাদের কিছু জানান।
আমাদের এই অনুষ্ঠানটিতে একটি মূল আকর্ষণ ছিল একটা ফ্যাশন প্যারেড, তো সেটাকে আমরা সাজিয়েছিলাম হচ্ছে ঠাকুরবাড়ির 9টি প্রধান চরিত্র। যেহেতু আমাদের কাজের সাথে, আমাদের প্রতিষ্ঠানের সাথে শাড়ি হচ্ছে মূল মূল পণ্য, তো শাড়ির উপর মানে শাড়ির উপর ডিপেন্ড করে আমরা ঠাকুরবাড়ির যে প্রধান প্রধান 9টি চরিত্র ছিল, বাঙালি পরিবারের ওই প্রধান 9টি চরিত্রই কিন্তু শাড়ি কি করে পরতে লাগবে, শাড়ির স্টাইলটা কি করে করতে লাগবে, তো এই ধরনের বিষয়গুলো তারাই প্রথম শুরু করেছিলেন। তো এইরকম 9টি বিশেষ চরিত্রকে আমরা সিলেক্ট করেছিলাম। তো এটা ছিল আমাদের চরিত্রগুলো এখানে পোর্ট্রে করেছিল মেলবোর্নেরই 9টি লেডিস, তো এইভাবে আমাদের প্যারেডটা আমরা সাজিয়েছিলাম। আর এটা বাদে ঠাকুরবাড়ির অন্দরমহলে যেহেতু প্রোগ্রাম, সেই কনসেপ্টকে মাথায় রেখেই ঠাকুর বাড়িতে কি অ্যাকচুয়ালি খাওয়া হতো, আমরা কিছু হোমওয়ার্ক করেছিলাম যে ফুলকো লুচি, বেলপাতায় হচ্ছে আপনাকে লুচি দিচ্ছে, আলুর দম দিচ্ছে, চিংড়ি মালাইকারি দিচ্ছে, কিংবা বাসন্তী পোলাও, কিংবা আম পান্না, এই ধরনের সমস্ত কিছু আমরা একদম খুব ভালো করে প্রোগ্রামটা শুরু হওয়ার আগেই ভীষণ সুন্দর করে জিনিসগুলো জেনে বুঝে তারপরে মেনুটা সেট করেছি। মেনুর সাথে সাথে কিভাবে আমরা জিনিসগুলো পরিবেশন করব, সেক্ষেত্রেও আমাদের একেবারে কাঁসার থালা থেকে শুরু করে বেলপাতা, কলা পাতা, এই সমস্ত কিছু জোগাড় করেই কাজটি করা হয়েছিল।
ভবিষ্যতেও কি আপনাদের এরকম আরো আয়োজনের ইচ্ছা আছে কিনা?
ভবিষ্যতে তো রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করার কোনো শেষ নেই, সো এটা যে শুরু আমাদের, সো ইনশাল্লাহ আশা করি মেলবোর্নে আমরা আরো বড় পরিসরে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের সাহিত্য কিংবা রবীন্দ্রনাথের পরিবার, তাদেরকে নিয়ে আরো অনেক কিছু করবার ইচ্ছা আছে। আশা করি আপনাদেরকে আমাদের পাশে পাবো।
এসবিএস বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।
আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন, ফেসবুকে ফলো করুন এসবিএস বাংলা।